হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কলমে মারিচি দেবীর মাথা। পছন্দ করি আর না করি আমাদের সবারই কিছু না কিছু দায়িত্ব থাকে, তবে মাঝে মাঝে সে দায়িত্ব এমন কোনো কাজের হয় যার সম্পর্কে আমাদের নিজেদেরই ধারণা থাকে না। মাঝে মাঝে ভয়কে বুকের মধ্যে বহন করি আমরা, যত্ন করে পুষে রাখি তাকে, আর মাঝে মাঝে তাকে বয়ে নিয়ে চলি নিজেরই অজান্তে। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর ভয়ের গল্প মারিচি দেবীর মাথা।
সোফায় গায়ে নিয়ে বসলেন জগদীশবাবু, তারপর সিগারেটে অগ্নিসংযোগ করলেন। চোখের দৃষ্টিটা সামনের জানলার দিকে আটকে রয়েছে ওর। জানলার গ্রিল বেয়ে একটা মাধবীলতা গাছ উঠে গেছে ছাদের দিকে। রোদ লেগে লাল ফুলগুলো হয়ে উঠেছে এক একটা আগুনের ফুলকি। গরম বাতাসের ধাক্কায় ফুলগুলোর কম্পন লক্ষ্য করে চলেছেন তিনি। ওদিকে তাকিয়ে চোখের পলক ভারী হয়ে আসছে জগদীশবাবুর। দুপুরে খাওয়া দাওয়ার পর সিগারেটে টান না দিলে মনটা অস্থির হয়ে ওঠে ওর। গাটা কেমন ম্যাজ ম্যাজ করে ওঠে। আচমকা একটা কণ্ঠস্বর শুনে জানলার দিক থেকে মাথা ঘোরালেন তিনি।
ভিতরে আসব?
দরজার বাইরে দাঁড়িয়ে কথাটা বললেন কমলেশবাবু। ঝট করে উঠে বসলেন জগদীশবাবু। এরপর ছাইদানিতে সিগারেটটা গুঁজে কমলেশবাবুকে লক্ষ্য করে বললেন,
আরে আসুন আসুন কমলেশবাবু, বসুন।
ঘরে ঢুকে সোফায় বসলেন কমলেশবাবু। জগদীশবাবু হাসি হাসি মুখ করে বললেন,
তা আপনাকে কেন ডেকেছি জানেন?
কমলেশবাবু দুই পাশে মাথা নাড়িয়ে জবাব দিলেন,
না
দেখুন, আমার গভীর বিশ্বাস আছে আপনার প্রতি। 40 বছর ধরে আপনি আমাদের দোকানে কাজ করছেন, বর্তমানে আমার 4টি দোকান আপনি একাই সামলাচ্ছেন। বাবা মা মারা যাওয়ার আগে আপনার কথাই আমাকে বারবার বলে গিয়েছিলেন। আপনি আমাদের দোকানের প্রথম কর্মচারী। সেই 6x10 ফুটের দোকান থেকে আজ এই এত বড় ব্যবসার মালিক আমি। সবটুকু আপনি নিজের হাতে গড়ে তুলেছেন। সারা দেশে আমাদের দোকানের মাল ডেলিভারি হচ্ছে, অনলাইন অফলাইন দুইভাবেই ব্যবসা চলছে। এসবে আপনার ভূমিকা অনেক, এসব অস্বীকার করার জায়গা নেই। এসব ভেবেই আপনাকে ম্যানেজারের পদটাও দিয়েছি। আপনার সঙ্গে আমাদের সম্পর্ক আর এখন মালিক কর্মচারীর মতো নয়। আশা করি বেতন নিয়েও আপনার কোনো আপত্তি নেই।
কমলেশবাবু মনোযোগ সহকারে জগদীশবাবুর কথা শুনে চলেছেন। দূর থেকে ভেসে আসা একটা পুরনো হিন্দি গানের তালে তার কোড়ে আঙুলটা নাচছে। জগদীশবাবু থামলে আঙুল নাড়ানো বন্ধ করলেন কমলেশবাবু। তারপর মুখ তুলে বললেন,
আপনার বাবা আমাকে ফুটপাথ থেকে তুলে এনে লেখাপড়া শিখিয়েছিলেন, তারপর নিজের ব্যবসার কাজে সুযোগ করে দিয়েছিলেন। উনি আমার কাছে দেবতুল্য মানুষ, তাই শুরু থেকে এই ব্যবসার সঙ্গ আমি দিয়ে এসেছি। এখন ওর অবর্তমানে আপনাদের সঙ্গ দিয়ে চলেছি। আসলে কাজটাকে আমি বড্ড ভালোবাসি, তাছাড়া আপনাদের প্রতি একটা কৃতজ্ঞতাও আছে আমার। আজ অব্দি কোনো বিষয়ে আপনারা আমাকে যেমন অভিযোগ করেননি, আমিও কোনো অভিযোগ বা অনুযোগ করিনি। কিন্তু আজ আমাকে কি জন্য ডেকেছেন সেটাই তো স্পষ্ট হল না।
এদিকটা একটু আসুন তো আমার সঙ্গে।
জগদীশবাবু পাশের ঘরের দিকে যাবার জন্য উদ্যত হলেন। কমলেশবাবুও তার পিছু পিছু এগিয়ে গেলেন। তারপর জগদীশবাবু ঘরে ঢুকে একটা টেবিলের সামনে দাঁড়ালেন। কমলেশবাবু ঠিক তার ডান পাশে এসে দাঁড়িয়েছেন। টেবিলের মাঝখানে একটা লাল মখমলের কাপড়ে ঢাকা একটা বস্তু। জগদীশবাবু এবারে উজ্জ্বল লাল কাপড়টা সরাতেই সামনে বেরিয়ে এলো একটা 4 কোণা স্বচ্ছ কাচের বাক্স। কাচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে একটা নারী মূর্তির মাথা। আগারে একটা ফুটবলের মতো। খুব সম্ভবত মাথাটা খসিয়ে নেওয়া হয়েছে বৃহৎ কোনো ধাতু নির্মিত দেবীর শরীর থেকে। অসামান্য সৌন্দর্য ফুটে উঠেছে মুখমণ্ডলে। নিখুঁত কারুকার্যে পরিপূর্ণ ধাতব দেবীর মাথাটি, দেবীর শান্ত অর্ধ উন্মিলিত চোখ, মাথায় ঘন চুলের রাশি, অলঙ্কার পুষ্ট মুখমণ্ডল। কমলেশবাবু সেই নারীমূর্তির মাথাটির দিকে অনেকক্ষণ নিষ্ফলকভাবে চেয়ে রইলেন। খানিক বাদে অবাক হয়ে বললেন,
এই জিনিস আপনি কোথায় পেলেন?
আপনি অভিজ্ঞ মানুষ, এটাকে দেখে আপনি কি বুঝলেন সেটা আগে শুনি।
আমার অনুমান যদি ভুল না হয় তবে এটা বৌদ্ধতন্ত্রের দেবী মারীচি দেবীর মূর্তি থেকে খুলে নেওয়া মাথা। তবে এই দুষ্প্রাপ্য জিনিস আপনি পেলেন কিভাবে?
আপনি ঠিকই ধরেছেন, মাথাটা মারীচি দেবীর। একসময় বাংলায় বৌদ্ধ ধর্মের রমরমা হয়েছিল জানেন তো, সে হাজার বছর আগের কথা। সেই হিসেবে এই মূর্তির বয়সও হাজার খানেক বা তার কিছু বেশি হবে। এবার এটাকে কিভাবে পেলাম সে গল্প বলি। দিন পনেরো আগে খবরের কাগজে একটা সংবাদ পড়ছিলাম। সরলপুর গ্রামে একটা দেহাতি পরিবারের বউ বাড়ির উঠোনে মাটির উনুন খুঁড়তে গিয়ে একটা দেবীর মূর্তি পায়। এরপর সেটা ওরা মঙ্গল ও সৌভাগ্যের চিহ্ন হিসেবে ঠাকুর ঘরে রেখে পুজো করতে শুরু করে। ওদের অনুমান ছিল এটা দুর্গা ঠাকুরের মূর্তি। আপনি তো জানেনই এসব পুরনো অ্যান্টিক জিনিসের খবর পেলে আমি কেমন চঞ্চল হয়ে পড়ি। আমি লোকও লাগাই ওই পরিবারের পেছনে। তা লোক মারফত যে খবরটা পেলাম তাতে ওই পরিবারের অবস্থা নাকি অবনতির দিকে যাচ্ছিল। ওরা ভালো নেই। মূর্তিটা ঘরে তোলার পর থেকেই ওদের জীবনে নাকি অদ্ভুত সব অঘটন ঘটতে থাকে। তাতে তারা ভীষণ ভীত হয়ে পড়ে। আসলে সবটাই ছিল কুসংস্কার। আমিও এই সুযোগটা কাজে লাগিয়ে চুপি চুপি মূর্তিটা যৎসামান্য দামে কিনে নি। গরিব পরিবার টাকা কটা পেয়ে খুশি হয়, কিন্তু ব্যাপারটি খুব সাবধানে সেরেছিল। এসব খবর বেশি ছড়ালে আইনের ঝামেলা আছে। তবে এখানেই বলে রাখি, আরো কিছু হাজারের বেশি বছরের পুরনো জিনিসপত্র হাতে এসে পৌঁছেছে, যার বেশিরভাগটাই আদিম তন্ত্রমন্ত্রের উপাদান সামগ্রী। এবারে আপনি বলুন, এর বাজার দর সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে?
কেন থাকবে না, তবে সত্যি কথা বলতে আর্থিক মূল্য দিয়ে তো এর বিচার হয় না। দুষ্প্রাপ্য শিল্পকর্ম, ঐতিহাসিক জিনিস এটা, এই কিনবার সাধ্য এই বাজারে কার আছে?
আছে আছে, তাহলে আপনাকে পুরো ব্যাপারটা জানিয়ে রাখি কেমন। জিনিসটার বিজ্ঞাপন অনলাইনে আসতেই সরগোল পড়ে যায়, দামও চড়তে থাকে তরতর করে। শেষমেশ একটা মুর্শিদাবাদের ক্রেতা এটাকে স্বপ্নাতীত মূল্যে ক্রয় করেন। অ্যাডভান্স দিয়ে দিয়েছেন বাকিটা মাল ডেলিভারির পর। এখন এরকম একটা অমূল্য সম্পদ ডেলিভারির জন্য অন্য কারো হাতে তুলে দিই কি করে বলুন দেখি। আমাদের ডেলিভারির জন্য যে ছেলে ছোকরারা আছে ওদের উপর আমার এই বস্তুটির ডেলিভারির বাদ দেওয়ার ইচ্ছে নেই, আর সেই কারণেই আপনাকে ডাকা। আপনি আমাদের ঘরের লোক, এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে কমলেশবাবু, প্লিজ না করবেন না।
জগদীশবাবুর এহেন ব্যবহারে অপ্রস্তুত হয়ে পড়লেন কমলেশবাবু। তিনি তৎক্ষণাৎ হাতটা ছাড়িয়ে বললেন,
ছি ছি, এ কি করছেন? আপনি মালিক, আমি কর্মচারী, এভাবে হাত ধরে আমাকে লজ্জায় ফেলবেন না।
সে ঠিক আছে, কিন্তু কাজটা যে আপনাকেই করতে হবে কমলেশবাবু।
কিন্তু আমি ডেলিভারিতে যাব, তাহলে এদিকটা সামলাবে কে? এতগুলো দোকানের দায়িত্ব আমার কাঁধে, এসব ছেড়ে কিভাবে যাব বলুন তো।
ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, সব আমি নিজে সামলে নেব। আপনি মালটা ডেলিভারি করে আসুন, তাছাড়া আপনি এতগুলো বছর আমাদের ব্যবসার জন্য সার্ভিস দিচ্ছেন, তাই আপনাকে আমি একটা ট্যুরে পাঠাচ্ছি বাবুন। মুর্শিদাবাদে প্রচুর দেখার জায়গা আছে, আপনার খুব ভালো লাগবে। আপনি প্রথমে মালটা ডেলিভারি দিয়ে তারপর যত দিন খুশি ঘুরে ফিরে আসুন, সব খরচ আমার। আপনি ব্যবসার স্বার্থে যান, এটাই আমার অনুরোধ। এদিকে ব্যবসার অবস্থা তো দেখছেন, গঙ্গামাইজির কৃপায় দিন দিন কাজের চাপ বাড়ছে। সে কারণে আপনার সঙ্গে অন্য কোনো লোক আমি দিতে পারছি না, আপনাকে একাই যেতে হবে। এ বহুত টাকার জিনিস, অন্য কোনো রকম ভাবে পাঠানোর ভরসা আমি পাচ্ছি না। পার্টির কাছে অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে, এখন কথার খেলাপ করলে ব্যবসার ক্ষতি আছে।
এক নাগাড়ে কথাগুলো বলে চললেন জগদীশবাবু। সমস্ত কথা শোনার পর অল্পক্ষণ গুমভাবে দাঁড়িয়ে রইলেন কমলেশবাবু। তিনি মনে মনে এও ভাবলেন যে জগদীশবাবু একেবারে নাছোড় বান্দা, ওকে ছাড়া কাউকে জিনিসটা দিয়ে নিশ্চিন্ত হতে পারবেন না।
কি হলো, কি অত ভাবছেন কি?
আচ্ছা ঠিক আছে, আমি যাব, কিন্তু যেতে হবে কবে?
আপনি কাল রাত্রেই গঙ্গামায়ের নাম করে বেরিয়ে যান। শুভ কাজে দেরি করবেন কেন? আর ট্রেনের টিকিট কাটাই আছে।
আর কথা বাড়ালেন না কমলেশবাবু। অবশ্যই বাড়তি কথা বলেও কিছু লাভ হতো না। জগদীশবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি হাসি মুখ করে বললেন,
ধন্যবাদ কমলেশবাবু, আমি জানতাম আপনি রাজি হবেনই, আমার অনেক চিন্তা দূর করলেন আপনি। আমি তবে জিনিসটাকে প্যাকিং করিয়ে এর উপর ঠিকানা এটা রাখছি।
ঘটনা প্রসঙ্গে কয়েকটি কথা বলা প্রাসঙ্গিক হয়ে পড়েছে। জগদীশ বড়াল হলেন স্বর্গীয় জগন্নাথ বড়ালের একমাত্র সন্তান। জগন্নাথ বড়াল আজ থেকে 40 বছর আগে কমলেশ রায়কে সঙ্গে নিয়ে একটি অ্যান্টিকের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে এতগুলো বছরে ফুলে ফেঁপে আজ সে ব্যবসা বিরাট আকার ধারণ করেছে। সমস্ত দেশ জুড়ে এই ব্যবসার প্রসার। ব্যবসার বর্তমান মালিক জগদীশ বড়াল। জগদীশবাবুর বয়স 40 ঊর্ধ্ব, স্বাস্থ্যবান সুপুরুষ, শক্ত মজবুত চেহারা। আর কমলেশবাবুর বয়স জগদীশবাবুর থেকে অনেকটাই বেশি। চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট, মাথায় পাকা চুল, দৃষ্টিশক্তি ভালো, তাই চোখে এখনো চশমা ওঠেনি। দাড়িগোঁপ কামানো, বেশ ঝরঝরে মুখ, মাঝারি গরম, সংসার করেননি। এক্সপ্রেস ট্রেনের জানলার সাইডের লোয়ার বার্থের সিটটা দেখে চোখটা জলজল করে উঠল কমলেশবাবুর। রিজার্ভেশন কামরার প্রায় অর্ধেক সিট খালি যাচ্ছে। যে স্টেশন থেকে তিনি ট্রেনে উঠলেন তার পরে স্টেশন আসতে বেশ দেরি আছে, সেই কারণে ওর অনুমানে কামরায় সেরকম প্যাসেঞ্জার উঠবে না। কামরায় লোক বলতে কমলেশবাবু গাড়িতে ওঠার সময় যা দেখেছেন তাই। ট্রেন ছাড়ার আগে পর্যন্ত যাত্রী সংখ্যার পরিবর্তন দেখা যায়নি। সামনের দিকে একজন লোক চাদর ঢাকা দিয়ে শুয়ে রয়েছে, তার মাথার উপরের সিটে বসে রয়েছেন একজন বৈষ্ণব। কপালে রসকলি আর কেরুয়া বসন পড়া দেখে প্রাথমিকভাবে লোকটাকে বৈষ্ণব বলেই মনে হয়েছে। তার পেছনের দিকে সিটগুলোতে আছে একটা গোটা পরিবার, ছেলে মেয়ে বয়স্ক মানুষ মিলে প্রায় জনা ছয়েক। বাকি ওপাশটা অর্থাৎ কামরার শেষের দিকটা আর দেখা হয়নি, তবে কামরাটা খালিই যাবে, যে কোনো সিটেই আরাম করে রাত্রিটা ট্রেন জার্নি করাই যায়। প্যাসেঞ্জারহীন খালি কামরাটা ঝড়ের গতিতে ছুটে চলেছে। সঙ্গের ব্যাগটা হ্যাঙ্গারে ঝুলিয়ে সিটে পা মেলে বসলেন কমলেশবাবু। হালকা শীতের আমেজ এসেছে, ট্রেনের জানলা গলে ঠান্ডা বাতাসের স্রোত হু হু করে ঢুকছে। অল্পক্ষণের মধ্যে শরীরে কাঁপুনি ধরিয়ে দিল কমলেশবাবুর। জানলার কাঁচটা নামিয়ে দিলেন তিনি, তারপর ব্যাগ থেকে একটা পাতলা চাদর বার করে গায়ে জড়িয়ে টান হয়ে শুয়ে পড়লেন সিটে। গাড়ি ছুটে চলেছে, রাত বেশি নয়, ঘুম কিছুতেই আসছে না। মনের মধ্যে বেড়াতে যাওয়ার আনন্দ উত্তেজনা কাজ করছে, হয়তো সে কারণেই ঘুমে বাধা পড়েছে, কিংবা ট্রেনে রাত কাটানোর অভিজ্ঞতা ওর সেরকম নেই। সারা জীবন 4-4টি এন্টিকের দোকানে ম্যানেজার হিসেবে 10-4টে কেবল হিসেব নিকেশের জন্য কলম ঘষে এসেছেন। এখন অবশ্য কম্পিউটার পেয়েছেন, পরিশ্রম কমে গেছে অনেকটাই। একা মানুষ অতি সামান্য জীবনযাপন করে এসেছেন এই অবধি। বাইরে বেড়াতে যাওয়ার মতো আড়ম্বরে তিনি অভ্যস্ত নয়। ঘড়িতে এখন 7:30। ট্রেনে উঠবার সময় স্টেশনে খাওয়া দাওয়া সেরে উঠেছেন। রাতে ট্রেনে বসে আর তেমন কাজ নেই, একটা ভালো ঘুম দিতে পারলে শরীর ঝরঝরে লাগবে। এরই মধ্যে ঝট করে একবার উঠে পড়ে ব্যাগের ভেতর প্যাকিং করা মূর্তির মাথাটা পরীক্ষা করে নিলেন তিনি। তারপর কামরার হলদে আলোটা নিভিয়ে আপাদ মস্তক নিজেকে চাদরে মুড়ে শোবার চেষ্টা করলেন। হলদে আলো নেভার পর ট্রেনের ভেতর খেলা করছে নীলচে মিহি একটা আলো। অবশ্য মাঝে মধ্যেই ট্রেনটা কোনো বড় শহর কিংবা স্টেশন ক্রস করলে কামরার মধ্যে অল্পক্ষণের জন্য জোড়ালো আলো এসে পড়ছে। ট্রেনে দুলুনিতে ওর ঘুম আসছে না, এপাশ ওপাশ করে চলেছেন ক্রমশ। খানিকক্ষণ আগে বাকি প্যাসেঞ্জারগুলোর গজগজানি কানে আসছিল, এখন ওরাও আলো নিভিয়ে শুয়ে পড়েছে। রাত 8টা নাগাদ ট্রেনটা একটা স্টেশনে থামল। কমলেশবাবু ঘাড় তুলে জানলার অস্পষ্ট কাচের ভেতর দিয়ে স্টেশনের নামটা পড়তে পারলেন না। ট্রেনের দরজা খোলার শব্দটা কানে এলো কেবল। তারপর ভারী পায়ে কামরার ভেতর কে যেন প্রবেশ করল। এরপর পা ফেলার শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো কমলেশবাবুর দিকে। গাড়ি ততক্ষণে চলতে শুরু করেছে, স্টেশনের আলো পেরিয়ে অন্ধকারে প্রবেশ করে ফেলেছে ট্রেনের কামরা। কমলেশবাবু মুখের ঢাকা খুলে চেয়ে রয়েছেন আগন্তুকের দিকে। নীলচে আলো ভেদ করে সামনের দিকে এগিয়ে এসছে একজন। আগন্তুক কমলেশবাবুর বিপরীত দিকে অবস্থিত ফাঁকা চারটে সিটের কুঠুরিতে প্রবেশ করে দাঁড়িয়ে রইল। আচমকা ট্রেনটা একটা আলোকপূর্ণ জায়গার ভেতর প্রবেশ করায় কামরার ভেতর সামান্য আলো এসে পড়ল। সেই অল্প মুহূর্তের আলোতে কমলেশবাবু দেখলেন আগন্তুক একজন মেয়ে। সেদিকে তাকিয়ে কপালে ভাঁজ পড়ল তার, সঙ্গে খানিকটা অবাকও হলেন। একাকি অন্ধকার কামরায় একজন মেয়ে প্রবেশ করেছে। সামান্য সময়ের দর্শনে কমলেশবাবু যেটুকু লক্ষ্য করেছেন তা হল মেয়েটি স্বাস্থ্যবতী এবং বেশ লম্বা, পরনে গাঢ় রঙের শাড়ি। সবচেয়ে আশ্চর্যের বিষয় মেয়েটির সর্বাঙ্গের অদ্ভুত দর্শন অলঙ্কারগুলো। অলঙ্কারগুলো অস্বাভাবিক রকমের সাদা। এই ক্ষণে সেই অলঙ্কারগুলো অন্ধকারে উজ্জ্বল ধবধবে হয়ে ফুটে উঠে যেন চোখে বিঁধছে। মেয়েটির ঝাঁকড়া চুলগুলো খোলা, কোমর পর্যন্ত দুলছে। ওদিকে জানলা দিয়ে আসা হাওয়ায় সে চুলগুলো গোটা কামড়া জুড়ে যেন উড়ে বেড়াচ্ছে। এই দৃশ্য কমলেশবাবুর বুকের ভেতর যেন বরফের টুকরোর মতো ঘুরে বেড়াতে লাগল। মেয়েটি জানলার দিকে মুখ করে বসল। কমলেশবাবু আবার মাথা পর্যন্ত নিজেকে ঢেকে ডান দিকের চোখটা অল্প বার করে তাকিয়ে থাকলেন মেয়েটির দিকে। ট্রেন আলোকময় স্থান দিয়ে ছুটে গেলেই মেয়েটির মুখের দিকে কৌতূহল ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন কমলেশবাবু। মেয়েটির ভরাট মুখ, মুখে ফুটে উঠেছে অস্বাভাবিক রকমের ক্রোধ। আর যে বিষয়টা কমলেশবাবুকে ভাবিয়ে তুলেছে তা হল মেয়েটির চোখের পলক পড়ছে না। কতক্ষণ এভাবে মেয়েটির উপর নজর রেখেছেন কমলেশবাবু তিনি নিজেই জানেন না। ট্রেন প্রচণ্ড গতিতে ছুটে চলেছে। হঠাৎ মেয়েটি বিস্ফারিত চোখ আর ক্রূর মুখ নিয়ে অন্ধকার ভেদ করে কমলেশবাবুর মুখের দিকে এমনভাবে তাকাল যে কমলেশবাবুর এক মুহূর্তের জন্য মনে হল মেয়েটি অন্ধকারেও যেন দিব্যি স্পষ্ট দেখতে পাচ্ছে। আর মেয়েটির পরনের অলঙ্কারগুলোকে দেখে মনে হল যেন সাদা মানুষের হাড় দিয়ে তৈরি। মেয়েটি নরকঙ্কাল নির্মিত অলঙ্কারে ভয়ঙ্করভাবে সজ্জিতা। কমলেশবাবু অনুভব করলেন তার সর্বাঙ্গ ঘামে ভিজে জপজপ করছে, বুকের ভেতর শব্দ করে দৌড়াচ্ছে হৃৎপিণ্ডটা। ভীষণ রকমের ভয় ওকে গ্রাস করে ফেলেছে। তিনি ধীরে ধীরে সেদিক থেকে মুখ ফিরিয়ে চাদরে নিজেকে সম্পূর্ণ মুড়ে নিয়ে চোখ বুজে পড়ে রইলেন। রাত তখন অনেক, ট্রেন নির্দিষ্ট ছন্দে ছুটে চলেছে। অল্পক্ষণের জন্য শুয়ে পড়েছিলেন কমলেশবাবু। বুকের কাছটা অসম্ভব রকমের ভারী লাগছে। এবার ঘাড় ঘুরিয়ে দেখলেন সেই অদ্ভুত দর্শন মেয়েটি সেখানে নেই। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ওপর দিকে তাকাতেই চমকে উঠলেন তিনি। সেই ভয়ঙ্করী মেয়েটি তার বুকের উপর চড়ে বসে বিস্ত্রী রকমের কায়দায় হাসছে। সত্যি তার পরনে নরকঙ্কালের অলঙ্কার, মাথার চুল ছড়িয়ে আছে কমলেশবাবুর সর্বাঙ্গে, মেয়েটির কপালে একটা বড় রকমের ক্ষত আর তার থেকে গড়িয়ে পড়ছে রক্তরস। নিষ্ফলক বৃহৎ আকৃতির চোখ, কমলেশবাবুর ভয়ার্ত দৃষ্টিটা আরো খানিকটা নিচে নামতেই বুকের পাঁজর ঝনঝনিয়ে কেঁপে উঠল। এ কি দেখছেন তিনি? মেয়েটির মুখগহ্বর দুই পাশে কান অবধি চেরা, সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে রক্ত মাখা উজ্জ্বল দাঁতের পাটি। কি বিভীষিকাময় দৃশ্য! কমলেশবাবুর মুখে কথা আটকে গেছে, এখন যেটা মুখ থেকে বেরোচ্ছে সেটা হল চিৎকার মেশানো গোঙানি। এরপর কুরুপা মেয়েটি একটা ধারালো কাঁচি বার করে কমলেশবাবুর মুখের দিকে এগিয়ে এলো, তারপর বাতাসে কয়েকবার শব্দ করে কাঁচিটা চালিয়ে নিল। এরপর কমলেশবাবুর গালের চামড়ার ভেতর প্রবেশ করে কেটে দিল ঠোঁট থেকে কান পর্যন্ত গালের দুই দিক। অসহ্য যন্ত্রণায় কমলেশবাবু চোখ বন্ধ করে ছটফট করতে থাকলে মেয়েটি ফেটে পড়ল নারকীয় উল্লাসে। চতুর্দিকে উষ্ণ রক্তে ভেসে যাচ্ছে। এমন সময় উল্টো দিক থেকে ছুটে আসা একটা ট্রেন বিকট শব্দ করে বেরিয়ে গেল পাশের লাইন দিয়ে, আর তাতেই ঢাকা পড়ল সমস্ত আর্তনাদ আর উল্লাস। সেই দ্রুতগামী ট্রেনের তীব্র আলোর ঝাপটায় কমলেশবাবুর বন্ধ চোখ খুলে গেলে তিনি লাফ দিয়ে উঠে সিটে বসে পড়ে দেখলেন সকাল হয়ে গেছে, কোথাও কিছু নেই, মেয়েটিও উধাও। কমলেশবাবু হাঁপাতে হাঁপাতে উঠে গিয়ে বাথরুমের আয়নায় নিজের মুখ ভালো করে পরীক্ষা করে দেখলেন ওর গাল অক্ষতই রয়েছে। এবারে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হল ওর কাছে, অর্থাৎ ভয়াল দর্শন মেয়েটি তার অবচেতন মনে এমনভাবে আঘাত এনেছে যে তাকে নিয়ে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে ফেলেছেন তিনি। ট্রেনটাও দাঁড়িয়ে পড়েছে স্টেশনে। নিজেকে সামলে গাড়ির বাইরে গলা বাড়িয়ে কমলেশবাবু লক্ষ্য করলেন স্টেশনের নাম মুর্শিদাবাদ। দ্রুত ব্যাগ হাতে স্টেশনে নেমে পড়লেন তিনি, তারপর শুকনো গলা নিয়ে বেশ কয়েকবার ঢোঁক কিনলেন। কষ্ট হল, গলার কাছে যেন পাথর গোঁজা রয়েছে। হাঁপাতে হাঁপাতে স্টেশনে চায়ের স্টলে দাঁড়িয়ে প্রথমেই প্রায় এক বোতল জল গলায় ঢেলে শুকিয়ে আসা ভিতরটাকে ভিজিয়ে নিলেন। যে ভয়ানক স্বপ্ন ওকে ঘিরে ধরেছিল তার রেশ যেন এখনো কাটেনি। তারপর ধীর পায়ে এগিয়ে গেলেন শহরের ভেতরটায়। প্রাচীন শহর, চলতি পথেই নজরে পড়ল ঐতিহাসিক নানান নিদর্শন। সেই সমস্ত পুরাতন স্থাপত্য কীর্তি দেখে অল্প অল্প করে দুঃস্বপ্নের ঘোরটা কেটে গিয়ে ফুরফুরে ভালো লাগা জন্মাতে থাকল কমলেশবাবুর। এতক্ষণের জড়ো হয়ে আসা ঠোঁটের কোণে জমা হয়ে গেল মৃদু হাসি। এসবের মাঝে ব্যাগের চেনটা খুলে খুব ভালোভাবে কাঁচের বাক্সে মোড়া মারিচি দেবীর মাথাটা পরীক্ষা করে নিলেন তিনি। এরপর চতুর্দিকে নজর ফেলতে ফেলতে এগিয়ে চললেন। এই নবাবী শহরের আরও একটি আকর্ষণীয় জিনিস হল টাঙ্গা, অর্থাৎ ঘোড়ায় টানা গাড়ি। কমলেশবাবু ঐতিহাসিক শহরের রূপে মুগ্ধ হয়ে গিয়ে প্রথমেই মাল ডেলিভারির কথা বেমালুম ভুলে গেলেন। সারা জীবন পুরনো জিনিসপত্র নিয়ে নাড়াঘাটা করেছেন, আর শহরটাই তো নবাবী আমলের, পুরনো জিনিসে ঠাসা, তাই সৌন্দর্যের মোহ পেয়ে বসল ওকে। অল্প কিছু খাওয়া দাওয়া সেরে এগিয়ে গেলেন সামনে দাঁড়িয়ে থাকা টাঙ্গার দিকে, উদ্দেশ্য টাঙ্গায় ছড়ে শহর ভ্রমণ। টাঙ্গা চালক ঘোড়ার লাগাম চাকার সঙ্গে বেঁধে টাঙ্গার ওপর পা মেলে বসে ঝিমুচ্ছিল। লোকটা চেহারাটাও গল্পের চরিত্রের মতো আকর্ষণীয়, বয়সে এসে কমলেশবাবুর সমবয়সী কিংবা তার চেয়ে বড়ই হবে। মাথায় ফেজ টুপি, কানের দুপাশে সামান্য করে চুল বেরিয়ে রয়েছে, ঝুলে আসা মুখের চামড়া, চোখের সুরমা, সুরভি জর্দা দেওয়া পান চেবানো ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে পানের পিক, গলায় ঝুলছে তিনটে তাবিজ, পরনে কালো ফুল ফতুয়া আর লুঙ্গি। কমলেশবাবু ওর কানের কাছে গিয়ে কয়েকবার ডাকাডাকি করতেই লোকটা বড় রকমের একটা হাই ছেড়ে বলল,
বলেন হুজুর, কোথায় যাবেন, মতিঝিল না হীরাঝিল, কাটরা মসজিদ ইয়া হাজারদুয়ারি,
সব ঘুরে দেখব।
তবে তো খুবই ভালো কথা হুজুর, তবে কি জানেন তো, একদিনে মুর্শিদাবাদ দেখে আপনি শেষ করতে পারবেন না, দেখার বহু চিজ আছে এখানে। আসেন আসেন, উঠে পড়ুন গাড়িতে, আর ভাড়া নিয়ে চিন্তা করবেন না, একটু এদিক সেদিক করিয়ে দিব। হ্যাঁ, আর গাইডের কোনো দরকার হবে না আপনার, আমি সব কিছু বুঝিয়ে দেব আপনাকে। হ্যাঁ
চলো তাহলে। তোমার নাম কি ভাই?
জি মনসুর।
জবাব দেওয়ার পর মনসুর ঘোড়ার লাগাম হাতে তুলে নিয়ে ঘোড়া ছুটিয়ে দিল। খানিকটা পথ চলার পর মনসুর জিজ্ঞেস করল,
হুজুর কি একাই এখানে বেড়াতে এসেছেন?
না তা ঠিক না।
তবে
আসলে ব্যবসার কাজে এসেছি।
কিসের ব্যবসা আছে আপনার জনাব?
ওই পুরনো মূল্যবান জিনিসপত্রের। আসলে আমি মালিক নই, আমি কর্মচারী। একটা মাল ডেলিভারি করতে এসে শহরটা ভাল লেগে গেল, তাই ঘুরছি।
ও আচ্ছা, তা মাল ডেলিভারি হয়ে গেছে?
না, যাওয়ার আগে ডেলিভার করে যাব। সত্যি কথা বলতে এই শহরের সৌন্দর্য আমাকে মোহিত করে ফেলেছে মনসুর ভাই, তাই ঘোরার কাজটা আগে সেরে ফেলছি।
ঠিকই করেছেন বাবু, আপনার পুরনো জিনিসের কারবার, আর এই এলাকা তো বহুত পুরানা রাজপ্রাসাদ, নবাব জমিনদার তাদের ব্যবহারের জিনিসপত্রে ভরপুর একেবারে। এইসব আপনার ভালো লাগারই কথা হুজুর।
টাঙ্গায় চড়ে কমলেশবাবু সমস্ত দিন ছুটে ছুটে ঘুরে বেড়াতে থাকলেন সমস্ত দর্শনীয় স্থান, দেখবার স্থানের যেন শেষ নেই, আশ্চর্যের জিনিসের যেন কমতি নেই, প্রতি পদে পদে সামনে এসে দাঁড়িয়ে পড়ছে ইতিহাস। একটা দিন কিভাবে যেন হাতের মুঠোয় ধরা বালির মতো সরসর করে সরে পড়ল উনি টেরই পেলেন না। দিনের আলো ফুরিয়ে এলে মাথা ঘষবার ঠাইয়ের জন্য একের পর এক হোটেলে ঘুরে কোথাও রুম খালি পেলেন না কমলেশবাবু। এরপর হতাশ মুখে টাঙ্গা চালক মনসুরকে ঘর ভাড়া পাওয়া যায় কিনা সে ব্যাপারে জিজ্ঞেস করতেই সে বলল,
লেকিন জনাব আপনি তো গলতি করে ফেলেছেন।
কি গলতি?
বেড়াতে এসে আগে হোটেল বুক না করে ঘুরে বেড়াচ্ছেন আপনি সারাটা দিন। এখন বাবু এই সিজন টাইম বলে কিছু নাই, সারা বছরই মুর্শিদাবাদের লোক বেড়াতে আসে, এমনিতেই হোটেলে রুম পাওয়া যায় না, আর এই রাত্রিবেলা আচমকা কে দেবে আপনাকে রুম বলেন তো।
মনসুরের কথায় সত্যতা আছে, ও স্থানীয় লোক, পর্যটকদের ঘোড়ায়, ওর কাছে সঠিক খবরই থাকবে।
মনসুর ভাই, একটা রাত থাকার ব্যবস্থা করে দাও আমাকে, বুঝলি তো পারছো কিরকম বিপদে না পড়েছি, অচেনা জায়গা, আমি একা মানুষ, যা টাকা লাগে আমি দেবো, শুধু রাতটা থাকবার মতো একটা জায়গা পেলেই হবে, দেখো না।
লেকিন আমি কোথায় ঘর ঢুঁড়ব হুজুর? এখন ঘর পাওয়া মুশকিল আছে বাবু, আমার টাকা আমাকে মিটিয়ে দিন, আমি ফিরে যাই, রাতও হয়ে এলো, আমার বাড়ি এখান থেকে অনেকটা দূর আছে, তাছাড়া ঘোড়া ভি ক্লান্ত হয়ে পড়েছে, ওর দানা পানি আর ঘুম দরকার এখন।
দেখো না কোথাও চেষ্টা করে, তুমি জানবে তো,
হোটেলে রুম ফাঁকা না থাকলে আমি কি করব বলেন তো। বাবু আপনি আমাকে ছেড়ে দিন, আমার ভাড়া মিটিয়ে দিন বাবু, রাতে গাড়ি চালাতে অসুবিধা হয়।
আচ্ছা তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না হয়। হ্যাঁ মনসুর, এক রাতের জন্য তোমার ঘরে থাকবার জায়গা দাও, আমি তোমাকে এর জন্য টাকা দেব, এটুকু উপকার করো ভাই।
না না না, এই হয় না হুজুর, আমার ছোট্ট একটা ঘর, ওতে বিবি নিয়ে কোন রকমে আমি থাকি, ওখানে আপনার মতো মানুষকে জায়গা দিই কি করে বলেন তো।
তবে অন্য কারো ঘর, তোমার বন্ধু আত্মীয় প্রতিবেশী কারো একটা ঘরে আমাকে একটু জায়গা করে দাও। দাও না মানসুর ভাই, আমি তোমার কাছে হাত জোড় করছি, দেখো।
হুজুর, এই আপনি কি করছেন? আমার মতো একজন সামান্য মানুষের কাছে হাত জোড় করছেন আপনি? ওপরওয়ালার কাছে করুন, ওপরওয়ালার কাছে করুন, ওই সবার মালিক আছে বাবু, ওই সবার মালিক।
এখন তুমি আমার ভরসা, দয়া করে আমার একটা ব্যবস্থা করে দাও মনসুর। উপরওয়ালা তোমার এই উপকারের বদলে ভালো করবে তোমার, দেখো।
ঠিক আছে ঠিক আছে, আগে গ্রামে তো চলুন, দেখি কি ব্যবস্থা আপনার জন্য করতে পারি।
মনসুর, তোমার এই উপকার আমি জীবনে ভুলব না মনসুর।
গাড়ি ছুটে চলল অন্ধকারের বুক ছিঁড়ে শহরের উল্টো মুখে। প্রায় ঘণ্টাখানেকের মধ্যে মনসুরের গ্রাম এলাহিগঞ্জ এসে পড়ল। ভাগীরথী নদীর তীর বরাবর অবস্থিত এলাহিগঞ্জ আকারে সুবৃহৎ দিব্যি গ্রাম। গ্রামে ঢোকার সময় আলো রাস্তাঘাট কিছুতেই কমতি নেই। ঘড়িতে সময় 8:30। ইতিমধ্যেই গ্রামে কারো যেন সাড়া শব্দ নেই। অঘোর ঘুমে ঢলে পড়েছে গোটা গ্রাম। মনসুর একটা গাছের গোড়ায় গাড়ি থামিয়ে কমলেশবাবুকে একটুখানি অপেক্ষা করতে বলল, তারপর নিজের ঘরের দিকে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে বেশ অনেকবার দরজায় ধাক্কা দেওয়ার পর ঘরের ভেতর একটা হলদেটে আলো জ্বলে উঠল। ঠিক তারপরেই দরজা খুলে গেল। ছোট ঝুপড়ি একটা ঘর। মনসুর মাথা নামিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। কমলেশবাবু গাছের গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। সমস্ত দিক গাঢ় অন্ধকারে ঢেকে রয়েছে। জোনাকির আলোর ফুটকি ঝোপে ঝোপে উড়ে বেড়াচ্ছে দল বেঁধে। ক্ষুধার্ত শিয়ালের সমস্বরে চিৎকার কানে আসছে কেবল। গাছের ভেতর থেকে কয়েকটা রাত জাগা পাখির ডানা ঝাপটানো আর বিস্ত্রী চিৎকারের শব্দ কানে আসছে মাঝে মাঝে। বুকের ভেতরটা শূন্য হয়ে আসছে কমলেশবাবুর। শীত শীত একটা ভাব ওকে জড়িয়ে ধরছে ক্রমশ। দূরে দূরে স্ট্রিট লাইটের সামান্য আলো যেন মন খারাপের মতো দাঁড়িয়ে রয়েছে। চোখের সামনে যে কটা ঘর চোখে পড়ছে সবগুলোই নিস্তব্ধ আর অন্ধকারে ঢাকা। ঘরগুলোর ভেতর কেউ আছে বলে মনে হয় না, যেন যুগ যুগ ধরে ওগুলো ওভাবেই দাঁড়িয়ে রয়েছে প্রাণহীন ভাবে। মাথার ওপর চাঁদের একটা টুকরো বেরিয়ে আছে মেঘের ভেতর থেকে। অনেকটা সময় গেল, মনসুর এখনো আসছে না। ওর ঘরের ভেতর থেকে কোনো সাড়া শব্দও আসছে না। কমলেশবাবুর শরীরটা এবার যেন হালকা হয়ে আসছে। মাথার ভেতর বিভিন্ন রকমের দুশ্চিন্তা জট পাকাতে শুরু করেছে। পাশেই ঘোড়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। কমলেশবাবু নিজে নিজে মনের ভেতরে সাহস জড়ো করার চেষ্টা করছেন, কিন্তু যত সময় যাচ্ছে ওর হাত পা যেন শুকিয়ে জড়ো হয়ে আসছে। বারবার একটা ভয় ঘুরে ফিরে রূপ বদল করে ওর সামনে এসে যেন দাঁড়িয়ে পড়ছে, আর বুকের পাঁজর যেন ঠান্ডা হয়ে আসছে আতঙ্কে। মনসুর কিছুতেই ফিরছে না। একটু এগিয়ে মনসুরের ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন কমলেশবাবু। না, কারো সাড়া শব্দ নেই। তাকে বাইরে দাঁড় করিয়ে মনসুর কি ভেতরে ঘুমিয়ে পড়ল? দরজার ফাঁক থেকে দেখা যাচ্ছে ঘরের ভেতর হলদে আলোটা জ্বলছে মিটমিট করে। দরজার সামনে দাঁড়িয়ে চাপা গলায় কমলেশবাবু প্রথমে কয়েকবার ডাক দিলেন,
মনসুর, হে মনসুর, ঘুমিয়ে পড়লে নাকি মনসুর?
ভেতর থেকে কোনো উত্তর এলো না। কোনো উত্তর না পেয়ে কমলেশবাবু দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন। তারপর সামনে যা দেখলেন তাতে ওর হাঁটু জোড়া থরথর করে কেঁপে উঠল। এক নিমেষে শরীর অবশ হয়ে গিয়ে বুকের পাঁজর কখানা ঠক ঠক করে কেঁপে উঠল। আর্তনাদ করে পেছনে সরে বিস্ফারিত চোখ নিয়ে তিনি দেখলেন মনসুর ঘরের চালের বাঁশ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে, ওর চোখ ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে, জিভ থুতনি অবধি ঝুলে আছে, ঘাড় ভেঙে একদিকে কাত হয়ে ওর দেহটা মাটির থেকে অনেকটা ওপরে শূন্যে দুলছে। তার ঠিক নিচে আরো এক বিভীষিকাময় দৃশ্য, মেঝেতে মুখ হাঁ করে চিত হয়ে পড়ে রয়েছে ওর বউ। ওর মুখের ভঙ্গিমা দেখে সহজেই অনুমান করা যায় কেউ ওর গলা টিপে ওকে মেরেছে। দৃষ্টি সেসব দিক থেকে সরাতেই কমলেশবাবু দেখলেন মৃতদেহের পাশে পড়ে রয়েছে জগদীশবাবু ডেলিভারি করতে দেওয়া সেই কাঁচের বক্সের প্যাকেটটা, যেটা তার প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়াই ছিল ওর প্রধান কাজ। বস্তুটাকে ওখানে এভাবে পড়ে থাকতে দেখে কমলেশবাবুর মাথাটা বোঁ করে ঘুরে গেল একবার। এর পরের মুহূর্তে তিনি অনুমান করে ফেললেন যে নিশ্চয়ই এই মূল্যবান প্যাকেটটা ওর অজান্তে মনসুর চুরি করে বাড়িতে রাখতে এসেছিল। খুব সম্ভবত মনসুর চুরিটা করেছে। যখন ব্যাগটা ঘোড়ার গাড়িতে রেখে তিনি হোটেলের রুম খুঁজতে গিয়েছিলেন তখনই। একটু আগে মনসুর ঘরে ঢুকলে এই মূল্যবান প্যাকেট নিয়ে ওর এবং ওর স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়, আর তার ঠিক পরেই এরা দুজনে খুন হয়। অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তি এই ঘরে নিশ্চয়ই উপস্থিত ছিল, যে কিনা এই মূল্যবান বস্তুটির সম্বন্ধে সমস্ত কথা আড়ালে বসে শুনেছে, তারপর বস্তুটা হাতাতে এদের দুজনকে খুন করেছে এবং তাকে আসতে দেখে তাড়াহুড়োতে এটা ফেলে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। হয়তো সে এখানেই কোথাও অপেক্ষা করছে, তিনি চলে যাওয়ার পর সে আসবে জিনিসটা নিতে। এত কিছু ভেবে কমলেশবাবু ছোঁ মেরে প্যাকেটটা মেঝে থেকে তুলে অন্ধকারে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুট দিলেন। ঠিক কতক্ষণ তিনি অপরিচিত পথে এলোপাথারি ছুটেছিলেন জানেন না, যতক্ষণ মন চেয়েছিল ততক্ষণ দ্রুত বেগে পা চালিয়ে গেছেন কেবল। এবারে একটা গাছের তলায় বসে পড়ে হাঁপাতে হাঁপাতে লক্ষ্য করলেন উনি এসে পড়েছেন ভাগীরথী নদীর তীরে। শীতের আমেজ, নদীর ধারের হিমেল হাওয়া, সবকিছুকে উপেক্ষা করে ওর গা বেয়ে নামছে হালকা ঘামের প্রলেপ। ঘন অন্ধকারে চারপাশটা ছোট হয়ে গিয়ে হাতের সামনেই যেন ফুরিয়ে গেছে। আচমকা অন্ধকারে একটা হাত কমলেশবাবুর ঘাড়ের উপর এসে পড়তেই তিনি ভয়ে তীব্র চিৎকার করে উঠলেন। তারপর পেছন ফিরে তাকিয়ে দেখলেন আধারে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে কেউ। কমলেশবাবু কয়েক পা পেছনে সরে এসে ঢোক গিলে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন,
কে কে দাঁড়িয়ে?
আগে আমার নাম সতু, সতু হালদার, এ নদীতে নৌকা পারাপার করি। কিন্তু আপনি কে বাবু? আপনাকে তো চিনলাম না, আরে এত রাতে এখানে এলেন কি করে?
কমলেশবাবু একটা মানুষের দেখা পেয়ে খানিকটা ভরসা ফিরে পেলেন, চুপ করে বসে ঘন ঘন শ্বাস নিয়ে শরীরকে শান্ত করলেন। তারপর নিজের আগমনের কারণ এবং তার বর্তমান পরিস্থিতি সংক্ষেপে জানালেন সতু হালদারকে। কিন্তু মনসুরের গলায় দড়ির প্রসঙ্গটা চেপে গেলেন, তার বদলে বললেন হোটেলে রুম না পেয়ে ঘুরতে ঘুরতে পথ ভুল করে এত দূর এসে পড়েছেন, আর এখন তার একটা রাতের জন্য মাথা গোঁজার ঠাঁই দরকার। সমস্ত কথা শুনে সতু বলল,
আসেন বাবু, আসেন আসেন, আমার সঙ্গে আসেন, আপনাকে দেখে তো সৎ মানুষই মনে হয়। এই সতুর সামনে যখন এসে পড়েছেন তখন থাকবার মতো একটা চালা আপনার জুটে যাবে। খাওয়া জুটবে কি না তা বলতে পারি না।
তোমার ঘর কোথায় সতু?
ঘর আমার ঘর আর আমার ঘর কোথায় বাবু? আমি নদী পাড়ে ছোট্ট একটা দরমার বেড়ার ঘরের মাথায় চালা চাপিয়ে বৃষ্টি বাদলার থেকে বাঁচবার একটা আস্তানা গড়েছি, ওইটাই আমার ঘর। সারাদিন তো নদীর ওপরে নৌকা বেয়ে মানুষজনকে এপার ওপার করি, তারপরে রাত্রিবেলা অল্প নেশা টেশা করে ওই চালার তলায় পড়ে থাকি। এই রাত্রিরে নেশা জিনিস নিতেই গ্রামে এসেছিলাম, ফেরার পথে আপনাকে ওভাবে অন্ধকারে গাছতলায় হাঁপাতে দেখে একটু কাছে গিয়ে জানতে চাইলাম।
কথাগুলো শেষ করে খানিক দম নিয়ে সতু বলল,
আসেন বাবু, আসেন আসেন, আমার সঙ্গে আসেন আসেন।
তারপর নদীর ঢাল বেয়ে নিচে নেমে নদীর চর বরাবর এগিয়ে চলল সতু, পিছু পিছু ছুটে চললেন কমলেশ বাবু। রাত খানিক বেড়েছে, রূপলি চাঁদের আলো নদীর জলে প্রতিফলিত হয়ে চতুর্দিক করে তুলেছে চকচকে। সেই মোহময় দৃশ্যের ভেতর দিয়ে হেঁটে চলেছে দুটো মূর্তি। অল্প সময়ের ভেতর সামনে এসে পড়ল একটা ঘন বাঁশ বন, তার নিচেই দেখা মিলল সতুর ঝুপড়ি ঘর, যার ভেতর কেরোসিনের বাতি জ্বলছে। অদূরেই জলের ওপর দুলে দুলে উঠছে নৌকা, নৌকা বাঁধা রয়েছে একটা শক্ত খুঁটিতে। ঘরের সামনে পৌঁছে সতু বলল,
বাবু একটা রাত আপনি কষ্ট করে এ ঘরে শুয়ে পড়ুন, আমি নৌকাতে শুয়ে যাব বাবু, জানি খুব কষ্ট হবে, একটা রাত।
কমলেশ বাবু এই মাথা গোঁজার ঠাঁই পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করলেন। উনি মাথা নাড়িয়ে ঘরের ঝাঁপ ঠেলে ভেতর ঢুকলেন। ঘরের ভেতর আসবাবপত্র বলতে একটা চৌকি ছাড়া আর কিছুই নেই, সারা ঘরময় খেলা করছে অভাব। তবে বিপদে আশ্রয় হিসেবে এর থেকে উত্তম কিছু হতে পারে না। সতু নৌকায় চড়ে গা এলিয়ে দিয়েছে। কমলেশ বাবুর সারা দিনের শারীরিক ও মানসিক ক্লান্তিতে এবং পর্যাপ্ত পরিমাণে খাবার না খাওয়ার কারণে শরীর জবাব দিতে শুরু করেছে। উনি ব্যাগ হাতের কাছে রেখে চৌকিতে উঠে শুয়ে পড়লেন। কয়েকবার ঘরের চালের বাঁশটার দিকে চোখটা পড়তেই গাটা ছমছম করে উঠল। মানসুর এবং তার স্ত্রীর পরিণতির ছবি ভেসে উঠল চোখের সামনে। কি ভয়ানক সে দৃশ্য, মনে পড়লেই মাথাটা কেমন ঝিমঝিম করে উঠছে আর শরীর যেন শক্তি শূন্য হয়ে পড়ছে। কাল সকালেই প্যাকেটটা ডেলিভারি দিয়ে উনি ফিরে যাবেন, এই কথা ভেবে চোখ বন্ধ করলেন কমলেশ বাবু। ধীরে ধীরে চোখের পাতা ভারী হয়ে এল, দু চোখে নেমে এলো ঘুম। শেষ রাতের দিকে আচমকাই গাটা শিরশির করে ওঠে কমলেশ বাবুর, যেন সূক্ষ্ম সূক্ষ্ম সূত্রাকার কোনো বস্তু ওর সর্বাঙ্গে দোদুল্যমান অবস্থায় খেলা করছে, আর তার আলতো ছোঁয়ায় শিউরে উঠছে শরীরটা। প্রচণ্ড শীত ভাবে কাঁপুনি এসে নাড়িয়ে দিয়ে যাচ্ছে ওকে। হাজার হাজার মিহি বরফের ন্যায় শীতল তরলের ধারা কাঁটার মতো বিঁধছে সারা দেহে, আর সেই সঙ্গে তীব্র একটা আলোক স্রোত জোরে ধাক্কা দিচ্ছে দু চোখে। সেই ধাক্কায় চোখটা খুলতেই এক মুহূর্তে মাথার ভেতরটা উলট পালট করে উঠল কমলেশ বাবুর। হে, তিনি কোথায় এসে পড়েছেন? কোথায় উধাও হল সেই সতু হলদারের কুঁড়ে ঘর? আলোর রোশনাই আছে বটে, তবে চোখের সামনে কিছুই দেখা যায় না। চোখ মুখ সর্বাঙ্গের উপর ঝুলে রয়েছে গোছা গোছা ঘন চুলের শাড়ি। কমলেশ বাবু উঠে পড়ে সেই চুলের শাড়ি দুহাতে সরিয়ে তার অন্ত খুঁজে পেলেন না, যেন এই অনন্ত চুলের রাশি আকাশ পথে নেমে এসেছে তার মাথার উপর। চুল ভেদ করে কিছুটা এগিয়ে গিয়েও এর শেষ খুঁজে পেলেন না তিনি। বারবার একই দৃশ্য তার চোখে ধরা দিচ্ছে, অস্বস্তি মেশানো ভয় যখন তাকে গিলে ফেলেছে, ছুটে পালানোর চেষ্টা করেও তিনি পথ খুঁজে পেলেন না। বেশ কয়েকবার সতু হালদারের নাম ধরে চিৎকার করে কোনো সাড়া পাওয়া গেল না, কান্নায় বুক ভেঙে এলো। এ কি বিপদ তার উপর আছড়ে পড়েছে? কেনই বা বারবার অদ্ভুত আশ্চর্য সব ঘটনায় জড়িয়ে পড়ছেন উনি? এসব প্রশ্নের কোনো জবাব নেই ওর কাছে, আছে কেবল শূন্য বুকের হাহাকার আর ভয়। দু হাতে পাগলের মতো চুল সরিয়ে চলেছেন তিনি, এ যেন চুলের সমুদ্র, অনন্ত অসীম, এর থেকে নিস্তার নেই। প্রাণ শক্তি যখন তার ফুরিয়ে এসেছে প্রায়, ঠিক তখনই কানে এলো এক নারীর নারকীয় কুৎসিত হাসি। এ হাসি তার পরিচিত, আগেও শুনেছেন তিনি। মনে পড়ে গেল সেই ট্রেনের ভয়ঙ্কর মেয়েটির কথা, যে তার স্বপ্নে এসে তাকে এই ধরনের কুৎসিত হাসি শুনিয়েছিল। তবে কি এখনো উনি স্বপ্নের মধ্যেই রয়েছেন? এরকম বাস্তব আর মাথা মুন্ডহীন একটা খারাপ স্বপ্ন, যা বাস্তবের থেকেও সত্য বলে মনে হচ্ছে। হঠাৎ হাসির জোরালো শব্দ হল এবং চুলের রাশি থেকে ভেসে এলো একটা মুখমণ্ডল। কমলেশ বাবুর সে মুখমণ্ডল চিনতে অসুবিধা হল না। এই মুখ হল সেই ট্রেনের মেয়েটির মুখ, এখনো দর্শন মাত্র ভয়ের উদ্রেক করে। মুখমণ্ডলের ঠোঁট থেকে কান অবধি চিরা, যেদিকে চাইলে প্রাণবায়ু মুহূর্তেই ফুরিয়ে আসে, হৃৎপিণ্ড স্তব্ধ হওয়ার জোগাড়। নারী মূর্তিটির দিকে চেয়ে কমলেশবাবু বুঝে আসা কণ্ঠ নিয়ে প্রশ্ন করলেন,
কে কি চাও আমার কাছে? আমার কিছু নিয়েছ কেন?
মেয়েটি কোনো জবাব না দিয়ে কেবল হাসি থামিয়ে ক্রূর মুখের ভঙ্গি করে হাত বাড়ায় কমলেশ বাবুর দিকে। সে হাতে রয়েছে ধারালো একটা কাঁচি। উদ্দেশ্য, কমলেশ বাবুর চোয়াল দুটো দুদিকে চিঁড়ে দেওয়া। কমলেশবাবু আর্তনাদ করে চুলের রাশি ঠেলে পালাবার চেষ্টা করলেন, ছুটেই চললেন উল্টো পথে। পেছনে কাঁচি সমেত একটা হাত ধেয়ে আসছে ওর দিকে। কমলেশবাবুর নজরে এবার পড়ল সেই আলোর উৎস, সেই দিকে লক্ষ্য করে ছুটে চলেছেন তিনি। ধীরে ধীরে এগিয়ে আসছে আলোর রেখা, আরও একটু কাছে আসতেই ঝাঁপিয়ে পড়লেন আলোর ওপর, আর অমনি আছড়ে পড়ে নিজেকে পেলেন কুঁড়ে ঘরের বাইরে নদীর বালির চড়ার ওপরে। বাইরে তখন আলোর খেলা, রাত ফুরিয়ে দিন, সূর্য উঠেছে অনেক আগেই। এক ঝটকায় উঠে পড়ে শত্রুর নাম ধরে চিৎকার করতে করতে উনি ছুটে গেলেন নৌকার কাছে। তারপর নৌকার উপরে উঠে এক মুহূর্তে পাথর হয়ে গেলেন, কারণ নৌকার উপর রক্ত মাখা অবস্থায় পড়ে রয়েছে সতু হালদারের দেহ। ওর গাল দুটো দুপাশে কান অবধি চেরা, আর তার মৃতদেহের পাশে পড়ে রয়েছে দেবী মারিচির মাথাবন্দি প্যাকেটটা। এবারে কমলেশবাবুর বুঝতে অসুবিধা হল না যে উনি ঘুমিয়ে পড়লে সতু ঘরে ঢুকে ওর ব্যাগ থেকে চুরি করে এই প্যাকেটটা, আর তার জেরেই ওকে খুন হতে হয়। কিন্তু কেন, কে খুন করল তাকে? ঠিক একই রকম ভাবে খুন হয়েছে মনসুর এবং তার স্ত্রী। কে খুন করেছে এদের? প্যাকেট হাতে নিলেই যদি খুন হতে হয়, তবে তিনি নিজে এতক্ষণ বেঁচে আছেন কিভাবে? আর সেই মেয়েটা কে যে তাকে স্বপ্নে এসে ভয় দেখিয়ে যাচ্ছে বারবার? অনেক প্রশ্ন সামনে এসে পড়ছে একের পর এক, যার একটির উত্তর ওর জানা নেই। কেবল মাথার ভেতরটা জট পাকিয়ে আসছে, শরীর খারাপ করছে, গাটা গুলিয়ে আসছে। তবে আর এক মুহূর্ত দেরি নয়, প্যাকেটটা ডেলিভারি দিয়েই ফিরে যেতে হবে ওকে। এটিকে সঙ্গে রাখা মানে অযাচিত বিপদকে নিমন্ত্রণ জানানো। হোক বা না হোক, এই মূর্তিটায় কিছু না কিছু গণ্ডগোল আছে। যে এটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে তারই মৃত্যু ঘটছে আশ্চর্য রকম ভাবে। এছাড়া জগদীশবাবু নিজেও বলেছেন, যে পরিবার এটি প্রথম পেয়েছিল তাদেরও জীবনে নেমে এসেছিল অমঙ্গল, আর সে কারণেই ওরা এটা থেকে নিস্তার পেতে বিক্রি করেছিল জগদীশবাবুর কাছে। এরপর কমলেশবাবু দ্রুত স্থান ত্যাগ করে ফিরে এলেন মূল শহরে। তারপর প্রায় সমস্ত রকমের ভয়ানক সম্ভাবনার কথা ভেবে কমলেশবাবু প্যাকিং বাক্সটার ওপরে লেখার ঠিকানা ধরে এগোবার সিদ্ধান্ত নিলেন। পথ চলতি একটা গাড়িতে উঠে পড়ে ড্রাইভারকে বললেন,
চল নসিপুর রাজবাটি, একটু তাড়াতাড়ি।
গাড়ি গড়িয়ে চলল। মিনিট কুড়ি পর ড্রাইভার একটা রাজবাড়ির সামনে গাড়ি থামিয়ে কমলেশবাবুকে নামিয়ে ভাড়া বুঝে চলে গেল। প্যাকেটে নাম লেখা রয়েছে নিশিকান্ত, পদবি নেই। কয়েকজনকে জিজ্ঞাসা করতে অনায়াসেই মিলে গেল বাড়ি। কমলেশবাবু দরজার সামনে দাঁড়িয়ে কড়া নেড়ে কয়েকবার ডাকতেই দরজা খুলে গেল। চৌকাঠে দাঁড়িয়ে একজন বছর সত্তরের মানুষ। ওকে দেখে কমলেশবাবু জিজ্ঞেস করলেন,
নিশিকান্ত বাবুর বাড়ি এটা?
আমি নিশিকান্ত তান্ত্রিক।
ওর মাথা ভর্তি সাদা চুল, কপালে মেটে সিঁদুরের তিলক, চোখে একটা আশ্চর্য রকমের দ্যুতি আছে, দাড়ি গোঁপ কামানো, মুখে একটা আত্মবিশ্বাসের ছাপ, গলায় রুদ্রাক্ষ ও পদ্ম বীজের মালা, বাহুতে শেকড় বাকর রঙিন সুতো দিয়ে বাঁধা রয়েছে। খালি গায়ে কেবল কোমরের থেকে পায়ের নিচে নেমে গেছে লাল শালু। দেখলেই তান্ত্রিক মনে হয়। এরকম একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে কমলেশবাবু কল্পনাও করতে পারেননি। লোকটার এরকম চেহারা দেখে উনি যখন থ হয়ে গেছেন তখন নিশিকান্ত তান্ত্রিক বললেন,
দিন প্যাকেটটা আমার হাতে দিন।
কমলেশবাবু প্যাকেটটা ওর হাতে দিতেই নিশিকান্ত তান্ত্রিক বললেন,
আসুন ভেতরে আসুন, আপনার বাকি টাকাটা আমার ঘরেই আছে।
কথা শেষ করে নিশিকান্ত ঘরের ভেতরে ঢুকে পড়লেন। কমলেশবাবু চললেন ওর পেছনে। লম্বা বেশ অনেকখানি ছড়ানো বাড়ি, ভেতরে গাছগাছালি, আলো বাতাস তেমন ঢোকে না বললেই চলে। বাড়ির ভেতরে ঢুকতেই একটা গুমোট গন্ধ নাকে এলো কমলেশবাবুর। বাড়ির ভেতরে আর কোনো দ্বিতীয় ব্যক্তি নজরে পড়ল না। একটা বন্ধ দরজা খুলে ভেতরে ঢুকলেন নিশিকান্ত তান্ত্রিক। তারপর ঘরের আলো জ্বালিয়ে নিজে একটা সোফায় বসে সামনের সোফাতে কমলেশবাবুকে বসতে বললেন। তারপর কোমর থেকে লাল শালুতে জড়ানো টাকার পুঁটলিটা কমলেশবাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন,
নিন, গুনে দেখে নিন ঠিক আছে কিনা। এতগুলো টাকা রাস্তায় দাঁড়িয়ে গুনবেন সেটা ঠিক নয়, তাই আপনাকে ভেতরে নিয়ে এলাম।
কমলেশবাবু টাকার থলেটা হাত বাড়িয়ে নিয়ে টাকাগুলো গুনে দেখলেন, তাতে কোনো ভুল নেই।
ঠিক আছে, আমি এবার তাহলে আসি।
এতটা পথ এলেন, যাত্রা শুভ ছিল তো আপনার?
কথাটার যে একটা ইঙ্গিত রয়েছে সেটা কমলেশবাবুর বুঝতে অসুবিধা হয়নি, কিন্তু এর উত্তরে ঠিক কি বলা উচিত বুঝতে না পেরে বললেন,
তার মানে?
মানেটা আপনিও ভালো মতোই জানেন আর আমিও জানি। আমি বলতে চাইছি, মারিচি দেবীর মাথাটা রাস্তায় আপনাকে জ্বালাইনি তো? থাক, আমাকে আর কিছু বলার দরকার নেই, কিছুই আমার অজ্ঞাত নয়। আমি পিশাচ সিদ্ধ তান্ত্রিক, আমাকে শয়তান বা খারাপ আত্মার সাধকও বলতে পারেন। এ বাড়িতেই ওরা ঘুরে বেড়ায়, আমার পোষ্য সব। ভয় পাওয়ার কিছু নেই, ওরা আমার বশীভূত, ইশারা ছাড়া নড়ে না। আপনার যাত্রা পথের শুরু থেকেই ওদের মধ্যে একজনকে আপনার পিছু ছেড়ে দিয়েছিলাম, যাতে মাথাটা বেহাত না হয়। ওর কারণেই মাথাটা এদিক সেদিক গেলেও শেষ পর্যন্ত বেহাত হয়নি। অবশ্য সেসব আমার বলার অপেক্ষা রাখে না, আপনি সবই জানেন।
এবারে ফট করে কমলেশবাবুর মনে পড়ে গেল ট্রেনের সেই ভয়ঙ্করী নারী মূর্তির কথা। মূর্তি চুরি করার অপরাধে মনসুর, তার স্ত্রী ও সতু হালদারের পরিণতির কথা। তার মানে সব মৃত্যুগুলোই ঘটেছে নিশিকান্ত তান্ত্রিকের ইশারায়। অর্থাৎ লোকটা সাংঘাতিক। সমস্ত ব্যাপারটা পরিষ্কার হলে সঙ্গে সঙ্গে বুকের কাছটায় একটা ব্যথা অনুভব করলেন কমলেশবাবু। জীব যেন সেটে গেছে তালুর সঙ্গে।
আপনি কি ভাবছেন ওটা কেবল সামান্য মারিচি দেবীর মূর্তির মাথা? এত দাম দিয়ে আমি কেবল ধাতুর মাথাটা কিনব? অতটা বুদ্ধি লোভ নিশিকান্ত তান্ত্রিকের এখনো হয়নি।
যত সময় যাচ্ছে কমলেশবাবু যেন পাথরে পরিণত হচ্ছেন, চোখ যেন অক্ষিকোটর থেকে বেরিয়ে পড়তে চাইছে।
দাঁড়ান, এর আসল রহস্য আপনাকে দেখাই,
বলে প্যাকেটটা খুলে ধাতুর মূর্তিটা বার করলেন। তারপর মূর্তির কানের দুই পাশে অদ্ভুত কায়দায় চাপ দিতেই মূর্তিটা হাঁ হয়ে দুভাগে বিভক্ত হয়ে গিয়ে খুলে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো সাদা ধবধবে একটা মানুষের মাথার খুলি। সেটা দেখা মাত্র কমলেশবাবু উত্তেজনায় উঠে দাঁড়িয়ে পড়লেন, মুখ থেকে কথা সরল না। আতঙ্কে ওর হাঁটু দুটো থরথর করে কাঁপছে এখন। নিশিকান্ত তান্ত্রিক একটা বিকট হাসি হেসে বললেন,
এ হলো মোংলা ডাইনির মাথা, এর বয়স প্রায় হাজার বছরেরও বেশি। তখন বৌদ্ধ ধর্মের রমরমা চলছে এই বাংলায়, সে সময় মোংলা ডাইনি মানুষের রক্ত পান করে নিজের যৌবন ধরে রাখত। সে ছিল শয়তানের সন্তান, কালো জাদুতের সিদ্ধ হস্ত। নিজের কুরূপ লুকিয়ে রাখতে মানুষের রক্তে স্নান করত রোজ। ওর থেকে কেউ সুন্দরী দেখতে ওর সামনে এলে তার দুই চোয়াল চিরে তাকে হত্যা করে তার রক্ত পান করত। এভাবে রাস্তাঘাটে হামেশাই মিলতে থাকত চোয়াল চেরা মেয়েদের শূন্য রক্ত মৃতদেহ। বিষয়টা বৌদ্ধ তান্ত্রিকদের কানে পৌঁছতেই ওরা তন্ত্র শক্তির বলে মোংলা ডাইনিকে খুঁজে বার করে এবং তাকে জীবন্ত অবস্থায় মারিচি দেবীর ধাতুর মূর্তির ভেতরে ঢুকিয়ে দিয়ে বন্দী করে রাখে, আর সেখানেই তার মৃত্যু হয়। এতকাল পর এই মারিচি দেবীর মূর্তির মাথা মাটির তলা থেকে কিভাবে উঠল সে কাহিনী আমার কাছে নেই, কিন্তু আমি যবে থেকে খবরের কাগজে এই মূর্তি পাওয়ার খবরটা পেয়েছি তবে থেকেই এটাকে হস্তগত করবার চেষ্টা করেছি। মাঝখানে আপনার মালিক এটাকে হাতিয়ে ফেলে, আমি চাইলে ওকে খতম করিয়ে মূর্তিটা হাসিল করতে পারতাম, কিন্তু করিনি, কারণ ওর কাছে আরো এমন পুরনো জিনিসের সম্ভারের খোঁজ রয়েছে যা আমারও অজানা। আর সেসব যে আমার তন্ত্র সাধনার সহায়ক বস্তু সে বিষয়ে আমি একেবারে নিশ্চিত, সেগুলি পরবর্তীকালে আমার চাই। এ ডাইনির মাথা মৃত্যুর পরও ওর কার্যকারী শক্তি হারায়নি, এখনো এতে অপশক্তির ভাণ্ডার লুকিয়ে রয়েছে যা আমার একান্ত জরুরি। এ জগতে অন্ধকারের যুগ নামিয়ে আনার জন্য এই শক্তি হবে আমার পরম সহযোগী, তাই একে আমি পুনরায় জাগাব। আগামী কৃষ্ণা চতুর্দশীর রাতে পুনরায় জীবিত হবে মোংলা ডাইনি, আর তারপর অসীম শক্তির অধিকারী হয়ে উঠব আমি। কেউ আমাকে আটকে রাখতে পারবে না, আমি অমর হয়ে যাব, অমর আমি হব, সর্বশক্তিমান।
নিশিকান্ত তান্ত্রিকের মুখে এবার হিংস্রতা ফুটে উঠেছে। কমলেশ বাবুর হাত পা যেন অবশ, মেরুদণ্ড বেয়ে যেন একটা শীতল সরীসৃপ ওঠানামা করছে, সর্বাঙ্গে শীত শীত ভাব, কিন্তু মাথার দুপাশ দিয়ে গড়িয়ে পড়ছে ঘাম। একটা ভয়ানক খারাপ কিছু হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। এই তান্ত্রিকের ক্ষমতার সঙ্গে পরিচয় ওর আগেও হয়েছে, তবে আর নয়, একে আটকাতেই হবে যে কোনো উপায়ে। স্নায়বিক উত্তেজনায় ওর হাত দুটো কাঁপছে। উনি কোনো রাস্তা না পেয়ে ডাইনির খুলিটা নিশিকান্ত তান্ত্রিকের হাত থেকে ছিনিয়ে নিয়ে বাইরের দিকে ছুটে পালাতে লাগলেন। এমন সময় নিশিকান্ত তান্ত্রিক চিৎকার করে বললেন,
হাকিনি!
কমলেশ বাবু দরজার সামনে পৌঁছে দেখলেন সেখানে দাঁড়িয়ে রয়েছে সেই ট্রেনের ভয়ঙ্করী মেয়েটি। ওর হাতে ধারালো কাঁচি, ভয় মেশানো শুকনো মুখ নিয়ে দাঁড়িয়ে পড়লেন কমলেশ বাবু। পেছনে এসে দাঁড়িয়ে পড়েছেন নিশিকান্ত তান্ত্রিক, সামনে পথ আটকে হাকিনি। এরপর নিশিকান্ত কমলেশ বাবুর হাত থেকে খুলিটা কেড়ে নিয়ে বললেন,
এর রক্ত সংরক্ষণ কর হাকিনি, এর রক্ত দিয়ে মোংলা ডাইনিকে জাগ্রত করব।
কথা শেষ হওয়া মাত্র নারকীয় উল্লাসে ফেটে পড়ে হাকিনি কমলেশ বাবুর ঠোঁট থেকে দুই চোয়াল ধারালো কাঁচি দিয়ে কেটে ফেলল। কমলেশ বাবু আর্তনাদ করে উঠলেন, ওর দুই চোয়াল দিয়ে রক্ত ঝরে পড়লে পরম উল্লাসে সেই উষ্ণ রক্ত পান করতে থাকল হাকিনি। শুনছিলেন আশিস চক্রবর্তীর কাহিনী মারীচি দেবীর মাথা। আজকের গল্প পাঠেছিলেন শায়ক আমান। বিভিন্ন চরিত্রে শায়ক, কৌশিক, নীল, অরিজিৎ, দিতিপ্রিয়া এবং আমি তমাল। শব্দগ্রহণের মধুরিমা, আবহ নির্মাণের শায়ক। সকলে খুব ভালো থাকুন, শুভরাত্রি।